ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সর্বসম্মতিক্রমে যে ৭ জন জজ মিলে রায় দিয়েছেন, এর ব্যাপারে বিতর্ক করা এটা তো অবশ্যই সংবিধান লঙ্ঘন করা সামিল।
রিপোর্ট রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের।
উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালে মাত্র ৫ দিনে অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬৩টি শিশুর।
আরো রয়েছে উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহর বিশ্লেষণ।
প্রেসিডেন্ট অর্ডার দিলে সামরিক বাহিনী সেটা ক্যারি আউট করতে বাধ্য, নিউক্লিয়ার বাটন বলা হয় তার কাছে।
তবে প্রথমেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং শুক্রবার রাতে এক টেলিফোন সংলাপে কোরীয় উপদ্বীপে পরমাণু মুক্ত রাখার ব্যাপারে তাঁদের পরস্পরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে যে নেতারা একথাও নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার ব্যাপারে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাব কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ। তাঁরা এ ব্যাপারেও সহমত পোষণ করেন যে উত্তর কোরিয়াকে তার উত্তেজনাপূর্ণ ও উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। শুক্রবার দিনে আরও আগের দিকে ট্রাম্প উত্তর কোরিয়াকে নতুন করে সতর্ক করে দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে পিয়ংইয়ং সরকার যুক্তরাষ্ট্রকে এই বলে দোষারোপ করছে যে যুক্তরাষ্ট্রের নেতা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের মুখে নিয়ে এসেছেন। উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি দিয়েছে, সে সম্পর্কেও প্রেসিডেন্ট ট্রাম্প ওই দেশটিকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তিনি সেখানকার পরিস্থিতিকে বিপজ্জনকভাবে বিশৃঙ্খল বলে বর্ণনা করেন। নিউ জার্সিতে গলফ রিসর্টে ট্রাম্প সংবাদদাতাদের বলেন, ভেনেজুয়েলার ব্যাপারে আমাদের সামনে অনেকগুলো বিকল্প সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। তিনি বলেন, সামরিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি তিনি নাকচ করে দিতে পারেন না এবং নিশ্চয়ই এ পথও আমরা নিতে পারি। তিনি বলেন, ভেনেজুয়েলার লোকজন নিপীড়িত হচ্ছে, মারা পড়ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে আমেরিকার সৈন্যরা দূর দূরান্তে রয়েছে আর ভেনেজুয়েলা তো তেমন একটা দূরে নয়। ওদিকে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। পেন্টাগনের মুখপাত্র মার্ক রাইট বলেছেন যে বিশ্বের যে কোনো স্থানে সম্ভাব্য সামরিক কর্মতৎপরতার জন্য আপৎকালীন পরিকল্পনা নেওয়া প্রতিরক্ষা দপ্তরের কাজ, আর প্রেসিডেন্টকে সেই সব বিকল্প জানানো প্রতিরক্ষা দপ্তরেরই কাজ। কেনিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল বিজয়ী ঘোষণা করার পর বিরোধীদের বিচ্ছিন্ন কিছু শক্ত ঘাঁটিতে নির্বাচনোত্তর সহিংসতা চলার সময় গোলাগুলিতে ৯ জন পুরুষ এবং একটি শিশু প্রাণ হারায়। নাম প্রকাশ না করার শর্তে মর্গের একজন কর্মকর্তা বলছেন যে বন্দুকের গুলিতে নিহত ৯টি মরদেহ মাথারে থেকে রাজধানী নাইরোবির মর্গে পাঠানো হয়। মাথারে হচ্ছে বিরোধী প্রার্থী রায়লা ওদিঙ্গার শক্ত ঘাঁটি। নাম জানাতে চাননি এমন একজন নিরাপত্তা কর্মকর্তা রয়টারকে আরও জানান যে ওই মরদেহগুলো এসে পৌঁছেছে। ওই শহরের একজন বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে তার ৯ বছর বয়সী কন্যা যে বারান্দায় খেলছিল একটি গুলির আঘাতে সে মারা যায়। আঞ্চলিক পুলিশ কমান্ডার আজ বার্তা সংস্থা এপিকে আরও বলেন যে কিসমু শহরের উপকণ্ঠে দাঙ্গার সময় পুলিশের গুলিতে ২ জন নিহত হয়, আরও ৫ জন বন্দুকের গুলিতে আহত হয়। কিসমুতে ওদিঙ্গার শক্ত সমর্থন রয়েছে। কেনিয়ার আরও বেশ কয়েকটি স্থানে এবং নাইরোবির বস্তি এলাকায় বন্দুকের গুলির শব্দ শোনা গেছে এবং আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। তবে প্রেসিডেন্ট কেনিয়াত্তার শক্ত ঘাঁটিতে দৃশ্য ছিল একদম ভিন্ন রকম। সেখানে তাঁর সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং নির্বাচনের ফলাফলকে স্বাগত জানায়। বাংলাদেশে উজানের পানির ঢল এবং গত দু তিন দিনের ব্যাপক বৃষ্টির ফলে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
চলতি বছরের বর্ষা মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে বন্যার কদধ্বনি শোনা যাচ্ছে। শনিবার বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য মতে যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা সহ কয়েকটি নদ নদী এবং তাদের শাখা প্রশাখার পানি বিপদ সীমার যথাক্রমে 4 থেকে 236 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ওই সকল নদ নদীর অববাহিকার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ, সিরাজগঞ্জ, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলাসমূহের নিম্নাঞ্চল এবং চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঢাকায় পাওয়া খবরে জানা গেছে বন্যার পানিতে শত শত ঘরবাড়ি এবং বিস্তীর্ণ এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো দুই তিন দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সম্প্রতি উত্তর ভারতের একটি হাসপাতালে শিশুদের ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতির কারণে বহু শিশু প্রাণ হারিয়েছে। বাবা মা এবং কেন্দ্রীয় প্রাদেশিক মন্ত্রীদের মতে 7 অগস্ট থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা 60 ছাড়িয়ে যেতে পারে। উত্তরপ্রদেশের গোরখপুর শহরে বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী এলাকার এক হাসপাতালে ওই ঘটনা। কর্তৃপক্ষ গোড়ায় এই ঘটনা মানতে না চাইলেও শনিবার মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের আদেশ দেওয়ার পরে আর কোনো সংশয় নেই। জানা যাচ্ছে অক্সিজেন সরবরাহকারী সংস্থাটি গত কয়েক মাস ধরে বিল না মেটানোয় তারা অক্সিজেন সিলিন্ডার পাঠানো বন্ধ করে দেয়। এদের সম্পর্কেও পুলিশি তদন্তের আদেশ দিয়েছেন আদিত্যনাথ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 10ই আগস্ট 23 জনের। রাজ্যের বিরোধী দল কংগ্রেস এই শোচনীয় ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগও চাইছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা NCRB-র পরিসংখ্যান অনুযায়ী 2016 সালে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতার ঘটনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস খুশরায়ের টেলিফোন বার্তা।
2016 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ রাজ্যে 34,205টি পারিবারিক হিংসার ঘটনার FIR হয়েছে। এক বছর আগে অর্থাৎ 2015 সালে এই সংক্রান্ত FIR এর সংখ্যা ছিল 20,265। অর্থাৎ এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পারিবারিক হিংসায় FIR বেড়েছে প্রায় 70%। অনেকে বলছেন এই পরিসংখ্যান থেকে স্পষ্ট এরাজ্যে ঘরের মধ্যে মহিলারা কতটা অসুরক্ষিত। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের মতে এটা ঠিক যে ঘরের লোকের মানসিকতা না বদলালে এই ছবি পাল্টাবে না, তবে সেই সঙ্গে মহিলাদেরও সচেতন হতে হবে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীলা গঙ্গোপাধ্যায় বলেছেন আইন আছে, এই আইন সম্পর্কে মহিলাদের জানতে হবে, সচেতন হতে হবে, বাড়ির লোকের সাহায্য করা উচিত। কবে থামবে এই সব ঘটনা? কবে এখানে নারীকে পণের জন্য নয় তার গুণের জন্য দাঁড়িপাল্লায় মাপা হবে? সেই দিনের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে ইয়েমেনের হেলিকপ্টার বিধ্বস্ত হলে তাদের 4 জন সৈন্য নিহত হয়েছে। ওয়াম বার্তা সংস্থা আজ খুব ভোরেই জানায় যে সৈন্যরা ইয়েমেনে শিয়াদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আক্রমণ অভিযানে অংশ নিচ্ছিল। ওয়াম আরও জানিয়েছে যে ইয়েমেনের দক্ষিণে সাবওয়া প্রদেশে এই হেলিকপ্টার বিধ্বস্ত হবার ঘটনাটি ঘটে। সেখানেই যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের লক্ষ্য হচ্ছে ইয়েমেনের আল কায়দার স্থানীয় শাখা। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান ও স্থলবাহিনী নিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে। বিদ্রোহীরা 2015 সালে রাজধানী সানা দখল করে নেয়, যার ফলে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেনের সরকার সৌদি আরবে পালিয়ে যায়। পরে তারা ইয়েমেনের এডেন বন্দরে ফিরে আসে। জাতিসংঘের কর্মকর্তারা সম্প্রতি বলেছেন ইয়েমেনের জনসংখ্যার 80% খাদ্য, পরিষ্কার পানি এবং স্বাস্থ্য পরিচর্যার প্রয়োজন অনুভব করছেন। গত এপ্রিল মাস থেকে কলেরায় 1,700 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং 3,20,000-এরও বেশি লোক এতে আক্রান্ত হন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন মনে করেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
তার মতে সংবিধানের 111-112 অনুচ্ছেদ সর্বোচ্চ আদালতকে সেই ক্ষমতা দিয়েছে তারা বিচার বিশ্লেষণ করে যে রায় দেবেন তাই চূড়ান্ত। তাছাড়া সর্বোচ্চ আদালতের 7 জন বিচারকই সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন, তা নিয়ে বিতর্ক করা সংবিধান লঙ্ঘনের সামিল। ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করার পরিণতি কখনো ভালো হয় না।
জাজমেন্টের বিতর্ক হওয়ার তো কোনো কারণ নেই, কেন বলে সংবিধানের 111-112 অনুচ্ছেদ দেখে দেখা যাবে যে সর্বোচ্চ আদালতকে সে ক্ষমতা দেওয়া হয়েছে সে বিচার করে সংবিধানের ব্যাখ্যার কোনো প্রশ্ন উঠলে যে তারা রায় দেবেন এটি চূড়ান্ত রায় হবে, এবং চূড়ান্ত রায় মানে যে এটা সবাই মেনে নেবে এবং এই বিতর্ক থেকে আমরা মুক্ত হব। আমি মনে করি সেটা তো আমাদের সৌভাগ্য যেটা হয়েছে, অর্থাৎ বিতর্ক করা তো সংবিধানের ব্যাপারে যেখানে সর্বোচ্চ আদালতের সর্বসম্মতিক্রমে যে 7 জন জজ মিলে রায় দিয়েছেন এর ব্যাপারে বিতর্ক করা, এটা তো অবশ্যই সংবিধান লঙ্ঘন করা সামিল।
ডক্টর কামাল বলেন, যদি বুঝতাম যে কোন বিচারক ভিন্ন মত পোষণ করেছেন তাহলেও কথা ছিল। এই মুহূর্তে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যে সভা সমাবেশ হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত, সংবিধানের অবমাননা। এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল বলেন, সর্বসম্মতিক্রমে রায় পেয়েছি, রায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান হয়েছে, এখন এ নিয়ে হয়তো বিতর্ক করা মোটেও সমীচীন নয়। তিনি বলেন, সমালোচনাকারীরা জাতীয় জাদুঘরে যেতে পারেন, গিয়ে দেখতে পারেন বঙ্গবন্ধু কি লিখে দিয়ে গেছেন। সংবিধানের 7ম অনুচ্ছেদই হচ্ছে আমাদের রক্ষা কবচ, গাইডলাইন। এতে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবলই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল বলেন, পুরো রায়টি পড়েছি, কোথাও বঙ্গবন্ধুকে খাটো করা হয়নি, তার কোনো অবমূল্যায়ন করা হয়নি, অপব্যাখ্যা দিয়ে বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সত্যিকার অর্থেই এটা দুঃখজনক। দেশে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এমন ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, রায়ের মধ্য দিয়ে এটা নিষ্পত্তি হয়ে গেছে, যদিও কেউ কেউ মানছেন কেউ মানছেন না, না মানাটা সংবিধান পরিপন্থী, বলতে পারেন বরখেলাপ। সংবিধান মানলে 111 অনুচ্ছেদের প্রতি শ্রদ্ধা থাকলে সুপ্রিম কোর্টের দেয়া রায় নিয়ে বিতর্ক করার সুযোগ কোথায়? 112 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এবছর কাশ্মীরে এ অবধি 132 জঙ্গি নিহত হয়েছে, এদের মধ্যে 6 জন জঙ্গি কমান্ডার। কলকাতা থেকে এর ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
নিহত জঙ্গি নেতাদের মধ্যে রয়েছে আবু দুজানা, বুরান ওয়ানি, সাবজার বাটের মতো নেতা। এবছর এখনো পর্যন্ত যতজন জঙ্গি নিহত হয়েছে তা গত 7 বছরের রেকর্ড। এই 7 মাসের মধ্যে এত জঙ্গি মারা পড়েনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গত 7 মাসে কাশ্মীরে 132 জন জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে মারা গেছেন। গত জুলাই মাস পর্যন্ত নিহত জঙ্গির সংখ্যা ছিল 115 জন, গত 9ই আগস্ট পর্যন্ত মারা গেছে আরো 17 জন। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছেন 38 জন লস্কর-ই তৈবার সদস্য, পাশাপাশি হিজবুলের 37 জন জঙ্গি নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। নিহতদের মধ্যে উপত্যকার অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য সংখ্যা 54 জন, এরা অধিকাংশ নিহত হয়েছে নিয়ন্ত্রণ রেখায়। গত 1 বছর ধরে জঙ্গিদের পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়েছেন সেনাবাহিনী। গত 1 আগস্ট নিহত হয়েছে লস্কর-ই কমান্ডার আবু দুজানা। সেনাবাহিনীর খাতায় দুজানা ছিল A1 জঙ্গি, মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। এবছর 1 জুলাই এনকাউন্টারে নিহত হয় লস্কর নেতা বসির লস্কর-ই, তার সঙ্গে নিহত হয় আজাদ মালিক নামে আর এক জঙ্গি। গত 16 জুন আচা বলে 6 পুলিশকর্মীকে খুনের ঘটনায় জড়িত ছিল বসির লস্কর-ই। গত 28 মে এনকাউন্টারে খতম হয় সাবজার বাট। বুরান ওয়ানির এই ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু সেনাবাহিনীর একটি বড় সাফল্য বলেই ভারতীয় সেনাবাহিনী মনে করছে বলেই জানিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
চীন ভারত সীমান্তের পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ সীমান্তে এবার উত্তেজনার শঙ্কা দেখা দিয়েছে, জানাচ্ছেন আমাদের অপর কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তার রিপোর্টে।
চীনের ভাবগতিক দেখে উদ্বিগ্ন ভারতীয় সেনাকর্তারা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে বাড়তি সেনা ও গোলাবারুদের ভাণ্ডার সীমান্তের দিকে এগিয়ে নিয়ে এলো। একেবারে সীমান্তে নয়, তবে সীমান্তের কাছাকাছি, যাতে স্বল্প নোটিসেই প্রয়োজনে সেনারা সীমান্তে সম্ভাব্য সংঘর্ষের মোকাবিলা করতে পৌঁছে যেতে পারে। যে ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধ, তার উত্তেজনার আঁচ কমানোর লক্ষ্যে গত কয়েকদিনে সীমান্তের চৌকিতে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রথমে ব্রিগেড প্রধান এবং পরে মেজর জেনারেল স্তরের অফিসারেরা। কিছু লাভ হয়নি, বৈঠক অমীমাংসিত। তবে যাবতীয় প্রস্তুতি পূর্ব সীমান্তের সীমান্তেই, পশ্চিমে লাডাখ সীমান্ত আগের মতো শান্তই রয়েছে। চীনের একটাই কথা, ডোকলামে কেবল সেনা কমানো নয়, পুরো সেনা প্রত্যাহার করুক ভারত, তারপরে কথাবার্তা হতে পারে। কেননা চীনের মতে যে ভূখণ্ড নিয়ে এত বিবাদ তা নাকি আদতে চীনেরই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে টেলিফোনে কথা হয়েছে, এবং হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয় ওই টেলিফোন আলাপকালে দুপক্ষেই কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত রাখার ব্যাপারে দায়বদ্ধতা ব্যক্ত হয়েছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার পরিস্থিতি গুয়াম এবং ওই এলাকায় তথা গোটা বিশ্বেই বেশ খানিকটা উদ্বেগ চালিয়ে তুলেছে বলে সংবাদ মাধ্যমের খবরাখবর থেকে বলা হচ্ছে। আমরা এ নিয়েই কথা বলি নিউ ইয়র্ক প্রবাসী প্রবীণ সাংবাদিক, ফ্রিল্যান্স সংবাদ ভাষ্যকার সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে যে টেলিফোন আলাপ হয়েছে তাতে কোরীয় উপদ্বীপকে পরমাণু সংঘাত মুক্ত এলাকা রাখার জন্যে দুপক্ষ থেকেই দায়বদ্ধতা ব্যক্ত করা হয়েছে, এবং বলা হয়েছে যে নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া বিষয়ক যে প্রস্তাব তাতে যে কোরীয় উপদ্বীপকে এই পরমাণু মুক্ত এলাকা রাখার ব্যাপারে সবার যে সহযোগিতা প্রয়োজন তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং বলা হয়েছে যে কোনো রকমের প্ররোচনামূলক পদক্ষেপ এক্ষেত্রে সহায়ক ভূমিকা অবশ্যই পালন করবে না। আপনার কি মনে হচ্ছে এখন অবস্থা কেমন?
এই যে দুই পক্ষের, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চাইনিজ প্রেসিডেন্টের মধ্যে যে কথাবার্তা হয়েছে আনুষ্ঠানিক, ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা চলছিল কিন্তু আনুষ্ঠানিক হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং চীন নিঃসন্দেহে চেষ্টা করবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে, যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, একটা সংঘাতের দিকে না যায়। কিন্তু এই যে পরমাণু মুক্ত করার যে কথাটা, সেটা পরমাণু অলরেডি হয়ে গেছে। উত্তর কোরিয়ার পরমাণু পারমাণবিক বোমা তো তারা বানিয়ে ফেলেছে, কতগুলো বানিয়েছে, কতটি শক্তির সেগুলো এখন আমরা জানি না, কিন্তু মোটামুটি, এবং এরা বললেই তারা তাৎক্ষণিকভাবে এরা যে বন্ধ করে দেবে তাদের গবেষণা, এগুলোকে আরো পারফেক্ট করা, আরো শক্তিশালী করা, সেটা সম্ভবত হবে না। যেটা হবে ওদেরকে সংযত রাখা, তারা যেন কোথাও আক্রমণ না করে, ওই ওইটা করা, এবং দক্ষিণ কোরিয়াও যাতে আবার পরমাণু শক্তির দিকে না যায়। অবশ্য দক্ষিণ কোরিয়াকে আমেরিকা সেদিকে যেতে দেবে না, এটা নিঃসন্দেহ, এবং চীনও সেটা পছন্দ করবো না। তবে মনে হচ্ছে পরিস্থিতি যেরকম ভয়ঙ্কর একটা রূপ নিচ্ছিল, তার থেকে হয়তো কিছুটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো কিছুটা এই টেলিফোন সংযোগের কারণে, কথাবার্তার কারণে ধারণা করা যায়।
ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড এ কথা বলে যে সতর্কতা উচ্চারণ করেছেন, পিয়ংইয়াং সেটাকে বলছে যে এটা যুক্তরাষ্ট্রের নেতার তরফ থেকে কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সামিল। এ ব্যাপারে আপনার অভিমত?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত কয়েকদিনে উত্তর কোরিয়াকে যে সমস্ত হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যে সমস্ত কথাবার্তা বলেছেন তার টুইটারে অন্যান্য ভাবে, তার সর্বশেষ হচ্ছে এটা একেবারে আমাদের পারমাণবিক অস্ত্র সজ্জিত বাহিনী একদম প্রস্তুত হয়ে আছে, তৈরি হয়ে আছে, জাস্ট নির্দেশের অপেক্ষা হলেই হামলা হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা দুটো দিক থাকে। একটা হচ্ছে উত্তর কোরিয়া কিছুদিন থেকে এত কিছু, এত চাপ সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে চীনও চেষ্টা করেছে তাদেরকে সংযত রাখার জন্য ধারণা করা যায়, তারপরও তারা যে বাড়াবাড়ি ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি সেগুলা পরীক্ষা করা, জাপানের কাছাকাছি পর্যন্ত নিক্ষেপ করা, গুয়ামের দিকে তারা পাঠাবে, এই সমস্ত কথাবার্তা বলা, এই সমস্ত কারণে তাদেরকে ভীত করে দেওয়া, সংযত করার জন্য কাজ হতে পারে, এটা একটা দিক আছে। আবার অন্যদিকে যেটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যদি সে উত্তর কোরিয়ার যে শাসক তাকে যতই কিম, তাকে যতই মনে করা হোক সে পাগল বা উন্মাদ তা না হতে পারে, কিন্তু যদি মনে করে যে তার অস্তিত্ব এবারে বিপদের সম্মুখীন, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার সম্মুখীন, তাহলে এটা ভুল করেও যদি ধারণা করে এই ধরনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথাবার্তার কারণে, তখন সে কি করে বসবে সেটা একটা বিপদের, ভয়ঙ্কর বিপদের দিক আছে। দেখুন, ওই আমেরিকাকে এখনো পর্যন্ত এই মূল ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বা আণবিক বোমা ফেলে সর্বনাশ করে দিতে পারবে এটা কেউ ধারণা করে না। গুয়াম অনেক দূরে, সেখানে কাছাকাছি যদি একটা দুটা ক্ষেপণাস্ত্র ফেলে তার ক্ষমতা দেখানোর জন্য সেটা অন্য কথা, ফলে যুক্তরাষ্ট্রের মূল ভূমির ক্ষতি করতে পারবে না, কিন্তু ওই এলাকায় তার আশেপাশে দক্ষিণ কোরিয়া এবং জাপান এই দুটোর প্রচন্ড ক্ষতি করে দিতে পারে। সে ক্ষতি করে দিলে তখন ওই পূর্ব এলাকায় যে অবস্থা সৃষ্টি হবে এবং পারমাণবিক যে বিকিরণ সেটার কারণে কয়েক হাজার কিলোমিটার এলাকার বা লক্ষ বর্গ কিলোমিটার এলাকার যে আবহাওয়া প্রচন্ড ভাবে দূষিত হয়ে যেতে পারে, এক ভয়ঙ্কর কনফ্লাগ্রেশন হয়ে যেতে পারে সেটা বলা যায়। এবং ওরা যদি সেরকম কিছু করে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা পাল্টা হামলা চালাবে, তখন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। ভয়টা এখানে, ওকে এই ধরনের কড়া কথাবার্তা বলার একটা ভালো দিক আছে যে সে সংযত হতে পারে, কিন্তু সে যদি ধরেই নিয়ে তাকে আক্রমণ করা হচ্ছে তাহলে সেটাই বিপদের কারণ।
জি, আপনি এই যে গুয়ামের কথা বললেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংরক্ষিত ভূখণ্ড যেটি, সেখানে বলা হচ্ছে যে উত্তর কোরিয়া তার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ছোট্ট একটা পরমাণু অস্ত্র সংযোজন করে আঘাত হানতে পারে এবং গুয়াম এবং গুয়ামের মোটামুটি কাছাকাছি এলাকাগুলোতে ইতিমধ্যেই বেশ আতঙ্ক বিরাজ করছে। তো এই রকম পরিস্থিতিতে গুয়াম বা তারা কি খুব বেশি অসহায় বোধ করছে না?
হ্যাঁ, অত্যন্ত স্বাভাবিক, কারণ তারা যে সমস্ত কথাবার্তা দুপক্ষ থেকে শুনছে, ওরা বলছে যে আমরা চারটা ক্ষেপণাস্ত্র ওখানে পাঠাবো, গুয়ামের উপরে নিক্ষেপ করবে তা বলেনি, কাছাকাছি সমুদ্রে ফেলবে হয়তো, এরকম মানে ভয় দেখানোর জন্য, ওদের ক্যাপাবিলিটি কতটা, ক্ষমতা কতটা বেড়েছে সেটা প্রমাণ করার জন্য। আর আপনি ওই যে ছোট করে তারা মিনিয়েচারাইজ করতে সক্ষম হয়েছে ওই ক্ষেপণাস্ত্রের মধ্যে, যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে আমেরিকার গুয়াম বা আমেরিকার মূল ভূখণ্ডে তারা পারমাণবিক অস্ত্র পাঠাতে হয়, তাহলে সেটা ওই পারমাণবিক অস্ত্রটাকে অত্যন্ত ক্ষুদ্র ছোট আকারে করে ফেলা দরকার, সেটা নাকি তারা করে ফেলতে পেরেছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পশ্চিমারা ধারণা করছে। তো সেটা যদি হয় গুয়ামের কাছাকাছি একবার পাঠাতে, পারমাণবিক অস্ত্র ছাড়াই হয়তো কেবল ক্ষেপণাস্ত্রটা পাঠাবে, পাঠালে সেখানে পড়লে বোঝা যাবে যে তার ক্ষমতাটা কত, সেটা হয়তো তারা প্রমাণ করার চেষ্টা করছিল। আমার ধারণা তা যে পারমাণবিক অস্ত্র পাঠানোর সেটা একটা ব্লাফ, সেটা করতো না তারা। কিন্তু ওই বারবার যেটা বলা উচিত যে এই হুমকির একটা অত্যন্ত বিপজ্জনক দিক আছে। আমি কালকেই মাত্র এই প্রসঙ্গে একটা অন্য প্রসঙ্গ উল্লেখ করি এই বিষয়ে। কালকে রাতেই আমি পাকিস্তানের ডন পত্রিকায় একটা কলাম করছিলাম, সেটা বেশ কয়েক বছর আগে, এক দশকেরও আগে, কাশ্মীরের ওই দিক থেকে আপনার কারগিল সীমান্তে প্রায় একটা যুদ্ধমূলক পরিস্থিতি হয়েছিল এবং পাকিস্তানিদের মধ্যে আতঙ্ক হয়েছিল যে ভারত সেখানে পাকিস্তানের উপরে পারমাণবিক বোমা হামলা চালিয়ে তাদের কতগুলো পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করার চিন্তা করছে। এরা তখন পারমাণবিক অস্ত্র প্রায় তৈরি করে রেখেছিল পাল্টা নিক্ষেপের জন্য। সামহাও দুই পক্ষের ভিতরে একটু যোগাযোগ হওয়ার কারণে তারা সেটা থেকে সংযত হয়ে ফেরত এসছে, মানে একেবারে প্রান্ত সীমায় গিয়ে তারা ফেরত এসছে। এক সেকেন্ডে ভুল বোঝাবুঝির কারণে সেখানে একটা পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারত এক দশকেরও আগে। তো এই ভুল বোঝাবুঝিটি হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। এটার থেকে এই আপনার কিউবা ক্রাইসিস এর সময় একবার এরকম সিচুয়েশন হয়েছিল এবং প্রেসিডেন্ট কেনেডি সেখানে আক্রমণের কথা চিন্তা করছিলেন, রবার্ট কেনেডি তাকে পরবর্তীতে যে সমস্ত তথ্য বেরিয়েছে তাকে সেই প্রান্ত সীমা থেকে মানে সংযত করতে পেরেছেন। তো এই সমস্ত কথাবার্তার বিপজ্জনক দিক একটা আছে। আমেরিকার ক্ষেত্রে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, আমার এখানকার প্রেসিডেন্ট অর্ডার দিলে সামরিক বাহিনী সেটা ক্যারি আউট করতে পারত, নিউক্লিয়ার বাটন বলা হয় তার কাছে, কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গে এই কথা উল্লেখ করা উচিত এটা অত্যন্ত ঝানু সব সামরিক বিশেষজ্ঞরা জেনারেল কেন্দ্রা অ্যাডমিরালরা তাকে পরামর্শ দিয়ে থাকে, তাদের পরামর্শ উপেক্ষা করে তিনি নির্দেশ দিতে পারেন। দিলে আমেরিকার মতো দেশে, ওই পশ্চিমের এই সমস্ত দেশে এই সমস্ত লোকরা দায়িত্বশীল জেনারেলরা অ্যাডমিরালরা তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট বললেই এরকম পৃথিবীকে ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যাওয়ার জন্যে রাজি হয়ে যাবেন, এটা বাধা দেবেন না, এটা বলা মুশকিল। বাধা দিয়ে তারা কিছু করতে পারবেন না, তাদেরকে প্রেসিডেন্ট ফায়ার করতে পারেন অথবা তারা পদত্যাগ করতে পারেন, সম্ভবত তারা একজন বা একাধিক লোক পদত্যাগও করবেন কিন্তু তাকে সংযুক্ত রাখলেন, এটা সম্ভব যে আমেরিকার এটা প্রচন্ড হুমকি হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু হুমকির ওই বিপজ্জনক দিকটা হচ্ছে প্রেসিডেন্ট কিম, উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান, তিনি যদি মনে করেন যে তার অস্তিত্বই উড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে তাহলে এই বিপদের দিক। এবং এই কয়েকদিনের কথাবার্তার কারণে হুমকি তারা অনেকগুলো মিসাইল ছেড়ে পরীক্ষা করেছে এবং বলেছে গুয়ামের কাছে পাঠাবে, কিন্তু হুমকি তারা তেমন এইরকম কঠোর ভাষায় তেমন একটা বলে নাই, কিন্তু তাদেরকে সংযত রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বারবার করে এটা বলছেন, তাতে করে বিশ্বব্যাপী একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পর্দার অন্তরালে আমার ধারণা পশ্চিমা বিশ্ব যোগাযোগ করছে চীনের সাথে, পশ্চিমের ইউরোপের নেতারা, তারপর রাশিয়ানরাও ভিতরে ভিতরে যতই তাদের আমেরিকার সাথে সমস্যা থাক তারাও চাইবে না পৃথিবীতে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তো ফলে পর্দার অন্তরালে খুব জোর কূটনৈতিক তৎপরতা চলছে এটা আমি ধারণা করি, আমিও প্রায় নিশ্চিত, এবং সেই কারণে এই পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে আমরা হয়তো মুখ সরে আসতে পারবো অথবা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে না, এইরকম এই ধারণা আমার খুব প্রবল।
জি, চীনের কমিউনিস্ট পার্টির ঠিক মুখপত্র নয় অথচ চীনের রাষ্ট্র পরিচালিত একটি পত্রিকা দি গ্লোবাল টাইমস তাদের এক সম্পাদকীয় নিবন্ধে সুপারিশ করেছে যে উত্তর কোরিয়া যদি আগ বাড়িয়ে প্রথম যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র অন্তর্গত কোনো ভূখণ্ডের ওপর আঘাত হানে, তাহলে সেরকম ক্ষেত্রে চীনের উচিত হবে নিরপেক্ষ ভূমিকা পালন করা। কিন্তু যদি যুক্তরাষ্ট্রের তরফের কোনো উদ্যোগ উত্তর কোরিয়ার প্রশাসনকে বদলে ফেলার ব্যাপারে গৃহীত হয় কোনো উদ্যোগ, তাহলে সেক্ষেত্রে চীন নিরপেক্ষ ভূমিকা অবলম্বন নাও করতে পারে বা করা উচিত নয়। এ ব্যাপারে আপনার মন্তব্য?
হ্যাঁ, না, তারা এটা বলেছে নিরপেক্ষ ভূমিকা না, তারা তখন বলছে সেটা তারা প্রতিহত করবে, প্রতিহত করতে হবে তাদেরকে। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র ওখানকার মানে যে শাসক গোষ্ঠী তাদেরকে উৎখাত করার জন্য অর্থাৎ সেখানে আক্রমণ করে, তো তাহলে তা সেটা প্রতিহত করবে, কারণ উত্তর কোরিয়ার সাথে চীনের সামরিক চুক্তি আছে। এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার সাহায্য যেতে পারে, ফলে চীন একই সঙ্গে দুটো বার্তা দিয়েছে। উত্তর কোরিয়াকে বলছে তোমরা সংযত থাকো, তোমরা যদি প্রথম আক্রমণ করো আমরা কিন্তু নিরপেক্ষ থাকবো, আমরা তোমাদের তোমাদেরকে রক্ষা করার জন্য পাল্টা আক্রমণ থেকে চেষ্টা করব না। এবং এটা আমেরিকাকে আশ্বস্ত করার জন্য, পশ্চিমকে আশ্বস্ত করার জন্য এই এডিটোরিয়ালের অংশটা, এই অংশটা প্রযোজ্য। অন্য পক্ষে আবার আমেরিকাকে বানিয়েও দেওয়া হচ্ছে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করে আক্রমণ করে ফেলো তাহলে আমরা কিন্তু ওদের পক্ষে থাকব এবং এটা প্রতিহত করব। চীন প্রতিহত করতে পারবে কিনা সেটা অন্য কথা, কিন্তু সে স্পষ্ট এখানে বলা হচ্ছে যে চীনকে তখন সেটা প্রতিহত করতে হবে, পশ্চিমের এই আক্রমণ, যুক্তরাষ্ট্রের সে আক্রমণ যদি প্রথম আঘাত যুক্তরাষ্ট্র করে। ফলে দুই পক্ষকেই সতর্ক বানিয়ে পাবলিকলি ভাবে এডিটোরিয়ালের মাধ্যমে উচ্চারণ করা হয়েছে, এবং সেটাও এক ধরনের ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক পর্দার অন্তরালে তৎপরতা যা চলছে তাকে প্রকাশ্য এই ধরনের এক চাপ সৃষ্টি করে দ্বিপক্ষকে নিরস্ত করা, বিরত করার জন্য একটা চেষ্টা চীনের আতঙ্কিত হওয়ার কারণ আছে। মানে দুই পক্ষেরই ভুল বুঝাবুঝির কারণে যদি সংঘাত লেগে যায় উত্তর কোরিয়ার চীনের বর্ডার, উত্তর কোরিয়া থেকে তখন মিলিয়ন মিলিয়ন লোক, লক্ষ লক্ষ লোক চীনের দিকে রওনা দেবে, ওই এলাকার আবহাওয়া তো প্রচন্ড ভাবে দূষিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, সেটা একদিক। এখান থেকে মিলিয়ন মিলিয়ন লোক, লক্ষ লক্ষ লোক চীনের দিকে রওনা দেবে, এক। আর দুই, কোরিয়া যদি একত্রিত হয়ে যায়, উত্তর কোরিয়া অত্যন্ত আপনার খনিজ সমৃদ্ধ এবং নানা ধরনের ন্যাচারাল সম্পদে অত্যন্ত সমৃদ্ধ, যেটা দক্ষিণ কোরিয়া নেই, অথচ দক্ষিণ কোরিয়া কোনো সম্পদ ছাড়াই বিপুল উন্নত একটা রাষ্ট্র হয়ে গেছে। উত্তর কোরিয়ার সাথে যদি একত্রিত হয়ে যায় এটা বিরাট ক্ষমতাশালী একটা দেশ হয়ে দাঁড়াবে, সেটা চীন চায় না। ফলে চীনের স্বার্থে কোরিয়া আলাদা থাক, উত্তর কোরিয়া তার মিত্র থাক, কিন্তু ভয়ঙ্কর একটা সামরিক শক্তিতে পরিণত না হোক পারমাণবিক, সেটা তারা চায়। এবং উত্তর কোরিয়ার সমস্ত দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে সেখানে যুদ্ধ না লাগুক এটা তারা চায়। সেই জন্যই এডিটোরিয়ালে ওই কথা দুই পক্ষকে ওই বাণীটা দেওয়া হয়েছে বলে আমার ধারণা।
অর্থাৎ কিনা শুধু চীনই নয়, তাবৎ দুনিয়াই গোটা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন এবং সবাই দু পক্ষকেই সংযত আচরণের জন্য আহ্বান জানাচ্ছে, তাই না?
জি, নিঃসন্দেহে। আপনি দেখুন জাপান অত্যন্ত একটা উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, তো সেইখানে যদি এই এলাকায় পারমাণবিক আক্রমণ এখান থেকে যায়, উত্তর কোরিয়া তো পারমাণবিক অস্ত্র ছুড়বে জাপানের উপরে, তারা কতটা প্রতিহত করতে পারবে বলা মুশকিল। ও আরেকটা কথা, এই যে উত্তর কোরিয়া যদি কোথাও পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠায়, নিক্ষেপ করে, বলা হচ্ছে সেটা প্রতিহত করার যে ব্যাপার এখনো পর্যন্ত ফুল প্রুফ, একবারে সবগুলো মিসাইল পথের মধ্যে থামিয়ে উল্টো দিকে ফেলে দেবে বা ফেরত পাঠাবে, এই ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি। যুক্তরাষ্ট্রের আছে অনেক বেশ উন্নত, পশ্চিম ইউরোপের কথা কিছু বলা হয়নি, ফলে সবগুলো ক্ষেপণাস্ত্রকে ফেলে দিতে পারবে, প্রতিহত করতে পারবে এই ক্ষমতা এখনো নেই। কিছু কিছু হয়তো প্রতিহত। এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র ইসরায়েলেরই এই ধরনের প্রতিহত ক্ষমতা করার ক্ষমতা সবচেয়ে জোরদার, মজবুত। কিন্তু সেটা বিপুল পরিমাণ আক্রমণ ক্ষেপণাস্ত্র যদি আসে কতটা তারা সবগুলো পারবে কিনা, এক। দুই নম্বর, তাদের যদি ধরনের পাল্টা ক্ষেপণাস্ত্র ফেলে দেওয়ার শক্তি থাকে সবগুলো তারা যুক্তরাষ্ট্রকে বা দিয়ে দেবে, এই ধারণাও করা মুশকিল। যাই হোক, এটা এই নতুন একটা তথ্য বেরিয়ে এসছে যে পাল্টা ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করে ফেলে দেওয়ার ক্ষমতা এখনো ফুল প্রুফ নয়, সেটা আরেকটা আতঙ্কের কারণ। ফলে জাপান, দক্ষিণ কোরিয়া, এরা সবাই এক ধরনের আতঙ্কে অনিশ্চয়তায় ভুগছে, যদিও সবাই ধারণা করে শেষ পর্যন্ত সবার মধ্যে সেন্স
সুবুদ্ধি
করবে এবং তারা প্রান্ত সীমা থেকে সরে আসবে।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার আজকের বিজ্ঞান পর্ব। শারীরিক দিক থেকে ক্ষতিকারক কোনো উপাদান বা পদ্ধতি ছাড়াই ডিপ্রেশন বা নৈরাশ্য অথবা বিষণ্নতা উপশমের জন্য এক ধরনের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন ইনক্সের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং তার সঙ্গে রয়েছেন শাহাদাত হুসেন সবুজ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে সারা পৃথিবী জুড়ে প্রায় 35 কোটির মতো মানুষ এই বিষণ্ণতা ব্যাধির শিকার হয়েছেন বা বর্তমানে এই রোগে আক্রান্ত। সারা পৃথিবী জুড়ে অক্ষমতা, পঙ্গুত্ব অথবা বিকলাঙ্গ রোগগুলি যে দেখা যায় তার অন্যতম প্রধান কারণ হল এই বিষণ্ণতা। এই রোগের চিকিৎসার জন্য অনেক ধরনের ওষুধ বাজারে সহজলভ্য এবং অনেক ধরনের চিকিৎসা পদ্ধতিও ব্যবহৃত হয়, কিন্তু একটা নতুন ধরনের পদ্ধতি যেখানে চুম্বকীয় প্রবাহের সাহায্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যেটি যথেষ্ট কার্যকরীও করা হয়েছে। বিষণ্ণতা রোগের চিকিৎসা বর্তমানে অনেকটা এই রকম, খুব হিসেব করে রোগীকে সেরোটোনিন রি আপটেক ইনহিবিটর্স প্রয়োগ করা হয় যা সরাসরি রোগীর মস্তিষ্কের কোষগুলির মধ্যে কাজ করে। এর ফলে বিষণ্ণতা থেকে যে পঙ্গুত্বের উদ্ভব হয় তাকেও অনেকটা উপশম করতে সাহায্য করে। কোনো রোগী যদি ওষুধের সাহায্য না নিতে চায় তাহলে মনস্তাত্ত্বিক চিকিৎসার সাহায্যেও এই রোগের চিকিৎসা করা সম্ভব হয়ে থাকে। সাম্প্রতিককালে ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন পদ্ধতি প্রয়োগ করে এই রোগের চিকিৎসা করার প্রচেষ্টা শুরু হয়েছে।
TMS or transcranial magnetic stimulation is part of a whole suite of treatments that are called
লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রু লিখটার বলেন, ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন চিকিৎসা পদ্ধতিটি নিউরোমডুলেশন নামক বৃহত্তর চিকিৎসা পদ্ধতিগুলির একটি অংশ মাত্র।
TMS নামক এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর চিকিৎসার প্রয়োজন অনুযায়ী এক ধরনের চুম্বকীয় প্রবাহ সরাসরি রোগীর মস্তিষ্কে প্রেরণ করা
হয়। But also changing the way the whole brain.
Andrew Lichter আরো বলেন যে এভাবে চুম্বকীয় প্রভাবককে বারবার পাঠিয়ে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশটিকে মেরামত করার চেষ্টা করা হয়।
উপরন্তু এও দেখা গেছে যে শুধু রোগীর মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশই নয়, সারা মস্তিষ্কের কার্যক্ষমতার ক্ষেত্রেও এই চিকিৎসা পদ্ধতি একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং মস্তিষ্কের অভ্যন্তরে বিষণ্ণতার দরুন নিষ্ক্রিয় অংশগুলিকে অনেক উদ্দীপিত করতে সাহায্য করেছে।
I would recommend it 100%. I have spoken to a number of people who have depression and given them my opinion. And I think it's a wonderful program. It's been a lifesaver.
এই বিষণ্ণতা রোগে আক্রান্ত বব বলেন যে আমি এই চিকিৎসা পদ্ধতিকে শতকরা 100% ভাগ সমর্থন করি।
তিনি আরো বলেন যে আমি রোগীদের সাথে কথা বলেছি, তাদের আমার মতামত জানিয়েছি এবং আমি মনে করি যে এটি একটি দারুণ চিকিৎসা পদ্ধতি। এটি আমার জীবন রক্ষা করেছে এবং আমি এখানকার মানুষজনের কাছে খুবই কৃতজ্ঞ যে আমি এমনই একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে পেয়েছি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা অন্যান্য আরও অনেক রকম দুরূহ রোগ যেমন স্কিজোফেনিয়া, পার্কিনসন্স এপিলেপসি অথবা পার্কিনসন্স মৃগী রোগ এবং কষ্টকর শারীরিক বেদনার মতো রোগকে উপশম করতে এই পদ্ধতি কার্যকরী হবে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছেন।
সুপরিচিত কবি প্রয়াত শহীদ কাদরীর জন্মদিন 14 আগস্ট। তার আসন্ন জন্মদিন উপলক্ষে তার জীবন এবং তার কাজ নিয়ে কথা বলেছেন লেখক সাংবাদিক নজমুন্নেসা পিয়ারি। তার সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন আহসানুল হক।
তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব, দেখো সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই তোমাকেই স্যালুট করবে সারা দিন রাত, প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা।
বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি শহীদ কাদরী জন্ম হয়েছিল 1942 সালের 14 আগস্ট কলকাতার পার্ক সার্কাসে। 2016 সালে 28 আগস্ট তার জীবন অবসান ঘটে। জীবনের শেষ 3 দশকের বেশি সময় তিনি থেকেছেন আমেরিকায়, নিউ ইয়র্কে এবং অন্যান্য জায়গায়। কবি শহীদ কাদরী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1973 সালে, 21শে পদক পেয়েছিলেন 2011 সালে। তার গুরুত্বপূর্ণ লেখাগুলোর মধ্যে আছে উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দিও। শহীদ কাদরী সম্পর্কে আজ আমরা কথা বলব সুপরিচিত লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
কবি শহীদ কাদরী খুব বেশি লেখেননি, তার জীবনকালে অনেক কবিতা তিনি লেখেননি, কিন্তু তারপরেও পাঠকের মনে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন। তার একটি কবিতার অংশবিশেষ আমি একটু পড়ে এই সাক্ষাৎকারটি শুরু করতে চাই, যাতে শ্রোতারা তার কবিতা সম্পর্কে, তার ভাষা সম্পর্কে, তার শব্দ চয়ন সম্পর্কে একটু ধারণা পেতে পারেন। একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে, রাত্রির উঠোনে তার আঁশ জ্যোৎস্নার মতো হেলায় ফেলায় পড়ে থাকে, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কবরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে প্রথম বসন্তের হাওয়া, মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে একটা সবুজ টিয়ে, ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরির নাভি মূলে হীরার কৌটোর মতো টলটল করছে শিশির এবং পাখির প্রস্রাব, সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে, চুল্লির লাল তাপে একটি নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লাদে লাফায়, সব রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে, বৃষ্টি ফিরিয়ে আনে তার প্রথম সহজ রং হেলায় ফেলায়, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। শহীদ কাদরী, নাজমুন্নেসা পিয়ারি আপনার কাছে জানতে চাই এই কবির লেখার বিশেষত্ব কি?
ওর ব্যবহার, শব্দের ব্যবহার খুব ভালো, খুব চিন্তা করে ভেবে মনে হয় শব্দগুলো ব্যবহার করা হয়, কিন্তু খুব অনায়াসে সেগুলো পরপর এসে যায়। এবং আর উপমা, যেমন ধরুন যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেসব কবিতা লিখেছে সেখানে যে শব্দের ব্যবহারগুলো, বিশেষ করে স্বাধীনতার কবিতাটা, তোমাকে আংটির মতো পড়েছি স্বদেশ, মানে এই উপমাটা একদম অন্যরকম। তো সেই ওর শব্দের ব্যবহার খুব সুন্দর ব্যবহার, একদম যাচাই করে বেছে মনে হয় শব্দগুলোকে ছেঁকে নিয়ে ব্যবহার করত।
আপনি শহীদ কাদরিকে অত্যন্ত ব্যক্তিগতভাবে চিনতেন, তার সাথে আপনার বিয়ে হয়েছিল কত সালে?
আমাদের সেই আসলে পরিচয় হয়েছিল যখন দেশে আন্দোলন চলছে সত্তর সালের শেষের দিকে। তারপরে তো হঠাৎ দেশের অবস্থা পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল যে শহরে মিলিটারি নেমে গেল 25 মার্চের রাত্রে। তারপরে আমার বাবা মা আমাদেরকে নিয়ে আমার মা চলে গেলেন দূরে আমাদের প্রতিবেশীর সঙ্গে। তো তখন যখন ফিরে এসেছি তখন সেও খুব অস্থির হয়ে গেল যে এভাবে আবার কোথায় নিয়ে যাবে, তখন আমি কিছু বলতে পারবো না, বাধা দিতে পারবো না। এরকম তখন কারফিউর মধ্যেই প্রায় চলে আসে এরকমই একটা অবস্থা। সেই অবস্থাতে তখন কিভাবে মানে একসঙ্গে থাকার একটাই উপায় যদি বিয়ে করি আমি, তো সেই কারণে তখন অনেকটা অপ্রস্তুতভাবেই বিয়েটা করেছিলাম কোর্টে যে, কারণ চারিপাশে মানুষ মারা যাচ্ছে, কারোর জীবনের কোনো বিশ্বাস নেই সেই মুহূর্তে। আর কাদরি এতটাই তখন অস্থির হয়ে গেছিল, ফলে তখন আমি বললাম যে ঠিক আছে তোমার ভাই আর তোমার বোনের হাজবেন্ড ওরা যদি আসে তাহলে আমি একসঙ্গে যাব কোর্টে, কারণ আমাদের বাড়িতে এখন বললে এই পরিস্থিতিতে কেউ বিয়ের কথা ভাববেই না, আর আমিও বলতে পারবো না। তো ওইভাবেই তখন আর কি বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়ে করে যে যার মতো বাড়ি চলে এসেছিলাম। তারপরে দেশ স্বাধীন হবার আগে আগে তখন ওটা আর কি একটা ফর্মাল বিয়ের ব্যবস্থা করেছিল আমাদের পরিবার, দুই পরিবারের থেকে।
শহীদ কাদরির লেখার উপরে কাদের প্রভাব আছে আপনার মনে হয়?
বাইরের যে প্রভাব যেটা ছিল সেটা যেহেতু কলকাতার মানুষ এবং কলকাতার জীবন, ওর কিন্তু ভেতরে কলকাতার এটা সবসময় ছিল। যখন আমার সঙ্গে প্রথম পরিচয় হলো তখন ডিসেম্বর মাসে আমাদের বাড়ির কাছে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ক্রিসমাসের দিন আমাকে নিয়ে বললো ওখানে খেতে গেল। তো এইসব আর কি আধুনিকতাটা ওর কবিতায় খুব উপস্থিত ছিল।
শহীদ কাদরির সাথে একবার টেলিফোনে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি কি ভাবেন। সেখান থেকে কিছুটা শ্রোতাদের জন্য আমরা এখন শোনাব শহীদ কাদরি।
আমাদের রবীন্দ্রনাথ ছাড়া মানে বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের আর কিছু নেই। আমি সারাক্ষণ রবীন্দ্রনাথের গান শুনি। সাহিত্যিক মূল্যায়ন তো রবীন্দ্রনাথের নানান ভাবে হয়েছে, তবুও তোমার আমার কাছে যেমন মনে হয় যে গোড়াকে অতিক্রম করেছে এরকম কোন উপন্যাস বাংলাতে লেখা হয়নি। মননশীল উপন্যাসের ক্ষেত্রে গোড়াকে কেউ অতিক্রম করে যেতে পারেনি। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে মনে হয় যেমন আমি এখন গীতবিতান পড়ি নিয়মিত, মানে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ যদি আরেকটু পুরাকালে জন্মাতেন তাহলে তিনি নিশ্চয়ই তোমার ওল্ড টেস্টামেন্টের যেসব প্রফেটরা আছেন তাদের মতোই একজন প্রফেট হিসেবে গণ্য হতেন।
লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি, আপনি আছেন আমাদের সাথে, আপনার কি মনে হচ্ছে?
ও আসলে ও মানুষ হিসাবে খুব ভেতরে খুব নরম ছিল, মন খুবই মানবিক ছিল। ওর যেমন ওর প্রিয় গান ছিল রবীন্দ্রনাথের মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমলা বন মাঝে। তো আসলে বড়সড় একটা মানুষ ছিল, কণ্ঠস্বর খুব ভারী ছিল এবং জোরে জোরে কথা বলতো, রেগে উঠতে পারতো, কিন্তু ভেতরে খুবই একজন খুবই নরম মনের মানুষ এবং মানবিক। যেমন একবার ও হাসপাতালে ছিল দেশে, আমি তখন এখানে চাকরি নিয়ে এসেছিলাম, ছুটিতে গেছি, তো পাশের বেডে একটা ছেলে তাকে ড্রিপ দিচ্ছে, সে ওখানে সারাক্ষণ ওটা অবজার্ভ করতো এবং ওর কিছু হলো কিনা অসুবিধা তখন সেটার জন্য ডাক্তারকে খোঁজ করা এসব করতো। আর একবার আমার ভাই অসুস্থ হলো চিটাগাঙে, ও অফিসে না বলে ও সবার আগে চলে গেল। তো এরকম আর কি
অত্যন্ত স্পর্শকাতর একটা মন ছিল, সেটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আমি তাকে খুব বেশি যে চিনি তা নয়, কিন্তু তার কবিতার ভেতরে, তার কবিতার চরণগুলোর ভেতরে কিন্তু সেই স্পর্শকাতরতা বোঝা যায়, যে কারণে আমি শুরুতেই তার কবিতা থেকে পড়লাম। কারণ কোথাও কোনো ক্রন্দন নেই, এই যে নামটা, আর এই যে কবিতার মধ্যে তিনি বারবার বলছেন কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, এই কথাটার মধ্যে কিন্তু একটা ভীষণ ক্রন্দন আমি শুনতে পাই। এই ক্রন্দনটা শুনতে পাই বলেই কিন্তু এই কবিতাটা আমাকে স্পর্শ করে। কোথাও কোনো ক্রন্দন নেই, কেন নেই, থাকার বড় প্রয়োজন ছিল, এই রকম একটা বোধ তৈরি হয়।
অনেক গভীর।
পৃথিবীতে আশ্চর্য সুন্দর সব জিনিস, একটা মাছের গায়ের সোনালি আঁশ হেলায় ফেলায় পড়ে আছে, এবং কবরের রন্ধ্রে রন্ধ্রে বসন্তের হাওয়া প্রবেশ করছে, এই যে কন্ট্রাস্ট তিনি ব্যবহার করেছেন, সৌন্দর্যের সাথে অসুন্দর, এইটা একটা অত্যন্ত কার্যকরভাবে পাঠকের মনের উপর কিন্তু ছাপ ফেলে।
তারপরে ওর বৃষ্টি বৃষ্টি কবিতাটা ভাবুন, সেখানে যে উপমাগুলো, সেই যে কারণেই ও ওর কবিতা কম হলেও সেগুলা, ধরেন আপনি ভেবে দেখেন বড় বড় কবিদের কটা কবিতা আমরা আলোচনা করি বা কটা কবিতা আমরা ভালোবেসে ভাবি বা উচ্চারণ করি, তো সেইরকম কিন্তু শহীদ কাদের বেশ কয়েকটা কবিতা আছে যেগুলো মানুষ বলবে। আর সেই সময় আমি যখন ফ্রেঞ্চ ক্লাসে যেতাম ঢাকায়, ওই সময় ওই কবিতাটা লিখেছিল, তোমাকে অভিবাদন প্রিয়তমা, উত্তরাধিকারে উৎসর্গ করেছিল আমাকে। তো তখন ওখানে যারা আমার সঙ্গে ক্লাস করতে আসত ওরা এই কবিতাটা আওড়াত।
এবং এই কবিতাটি তোমাকে অভিবাদন প্রিয়তমা, যেই কবিতাটি গান হয়ে কবির সুমন আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই গানটি, এই কবিতাটি আপনাকে নিয়ে লেখা?
এটা আমাকে নিয়ে সেই সময় উৎসর্গ করেছিল, আর পরে তো কবিতার বইয়ের নামই রেখেছিল তোমাকে অভিবাদন প্রিয়তমা।
নাজমুন্নেসা পেয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিশ্চয়ই,
অনেক ভালো থাকবেন।
আপনিও।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সম্প্রতি এস্তোনিয়া সফরে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, আমেরিকা বাল্টিক দেশগুলি ও তার জনগণের সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিগত শতাব্দীর বড় একটা সময় ধরে সোভিয়েত ইউনিয়ন এসব দেশগুলিকে কুক্ষিগত করে রেখেছিল। তারা এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার জাতীয় সত্তা, ঐতিহ্য ও তাদের ভাষাকে মুছে ফেলার প্রয়াস চালিয়েছিল। নৃশংস দখলের বছরগুলিতে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বাল্টিক দেশগুলির কক্ষিগত করাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ১৩ বছর আগে বাল্টিক দেশগুলি নেটো জোটে যোগ দেয়। এস্তোনিয়া আজ পাঁচটি দেশের মধ্যে অন্যতম যারা নেটোর নির্ধারিত প্রতিরক্ষা খাতে জাতীয় উৎপাদনের 2% ব্যয়ভারের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সমর্থ হয়েছে। লাটভিয়া ও লিথুয়ানিয়া 2018 সালের মধ্যে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, রাশিয়ার তরফে এই অঞ্চলে আগ্রাসনের সম্ভাবনা এখনও বিদ্যমান। মিস্টার পেন্স বলেন, ঠিক এই মুহূর্তে রাশিয়া জোরপূর্বক আন্তর্জাতিক সীমানা পুনরায় নির্ধারণের, সার্বভৌম দেশগুলির গণতন্ত্র লুণ্ঠনের এবং মুক্ত ইউরোপীয় দেশগুলিকে একে অন্যের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য মিলিত স্বার্থের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে গঠনমূলক একটি সম্পর্ক গড়ে তোলা। রাশিয়াও জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তবে প্রেসিডেন্ট এবং কংগ্রেস রাশিয়ার প্রতি বার্তায় সহমত প্রকাশ করে বলেছে, উন্নততর সম্পর্ক উন্নয়ন এবং নিষেধাজ্ঞা তুলে নিতে শর্ত থাকবে যে রাশিয়ার যেসব পদক্ষেপের কারণে প্রথমত নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল তাতে পরিবর্তন আনতে হবে। ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, আপনাদের আশ্বস্ত করে বলতে পারি যুক্তরাষ্ট্র বাল্টিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে অথবা জোটভুক্ত মিত্রদের বিরুদ্ধে কোনো ধরনের শক্তি প্রয়োগ, হুমকি, ভয়ভীতি অথবা অশুভ প্রভাব বরদাস্ত করবে না। যুক্তরাষ্ট্র নেটোর আর্টিকেল 5 ধারা মোতাবেক যৌথ প্রতিরক্ষার বাধ্যবাধকতার প্রতি অটুট থাকবে। পোল্যান্ড সফরে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই জানিয়েছিলেন, লড়াইয়ের শুরু আমাদের মন, আমাদের সদিচ্ছা এবং আমাদের বিবেক থেকে। আমাদের মনকে যদি আমরা শক্ত রাখি, ইচ্ছাকে যদি জোরদার করি আর বিবেককে যদি পুনর্জাগ্রত করি, পশ্চিমকে কখনই দমানো বা পরাস্ত করা যাবে না। আমাদের মূল্যবোধ জাগ্রত হবে, আমাদের জনগণ উন্নততর হবেন এবং আমাদের সভ্যতা হবে বিকশিত।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন এখন আনিস আহমেদ।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং শুক্রবার রাতে এক টেলিফোন সংলাপে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত রাখার ব্যাপারে তাঁদের পরস্পরের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করেন। ওই বিবৃতিতে বলা হয়েছে যে নেতারা একথাও নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার ব্যাপারে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাব কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। তাঁরা এ ব্যাপারেও সহমত পোষণ করেন যে উত্তর কোরিয়াকে তার উত্তেজনাপূর্ণ ও উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। শুক্রবার দিনে আরও আগের দিকে ট্রাম্প উত্তর কোরিয়াকে নতুন করে সতর্ক করে দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে পিয়ংইয়ং সরকার যুক্তরাষ্ট্রকে এই বলে দোষারোপ করে যে যুক্তরাষ্ট্রের নেতা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তিনি সেখানকার পরিস্থিতিকে বিপজ্জনকভাবে বিশৃঙ্খল বলে বর্ণনা করেন। নিউ জার্সিতে গলফ রিসর্টে ট্রাম্প সংবাদদাতাদের বলেন, ভেনেজুয়েলার ব্যাপারে আমাদের সামনে অনেকগুলো বিকল্প সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। তিনি বলেন, সামরিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি তিনি নাকচ করে দিতে পারেন না। তিনি স্মরণ করিয়ে দেন যে আমেরিকার সৈন্যরা দূর দূরান্তে রয়েছে আর ভেনেজুয়েলা তো তেমন একটা দূরে নয়। আজ ভার্জিনিয়াতে শ্বেতাঙ্গরাই শ্রেষ্ঠ গোষ্ঠী কিংবা হোয়াইট সুপ্রিমিস্টদের একটি সমাবেশে দফায় দফায় সহিংস সংঘাত হয়েছে, যখন এই সমাবেশের চারপাশে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে শার্লটসভিল শহরে অস্ত্রসজ্জিত বর্মপড়া বিক্ষোভকারীরা একই ধরনের পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে ঘুষি বিনিময় করছে। কয়েক দফা সংঘাতের পর পুলিশ শেষ পর্যন্ত এই সমাবেশকে বেআইনি ঘোষণা করে এবং ওই এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এক টুইটার বার্তায় ভার্জিনিয়ার গভর্নর টেরি ম্যাকলিফ শার্লটসভিলের চরম ডানপন্থীদের সমাবেশের সহিংসতার জবাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি টুইটার বার্তায় বলেন যে গত ২৪ ঘন্টায় শার্লটসভিলে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। কথা বলার অধিকার মানে সহিংসতার অধিকার নয়। কেনিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল বিজয়ী ঘোষণা করার পর বিরোধীদের বিচ্ছিন্ন কিছু শক্ত ঘাঁটিতে নির্বাচনোত্তর সহিংসতা চলার সময় গোলাগুলিতে 9 জন পুরুষ এবং 1টি শিশু প্রাণ হারায়। নাম প্রকাশ না করার শর্তে মর্গের একজন কর্মকর্তা বলেন যে বন্দুকের গুলিতে নিহত 9টি মরদেহ মাথারে থেকে রাজধানী নাইরোবির মর্গে পাঠানো হয়। মাথারে হচ্ছে বিরোধী প্রার্থী রায়লা ওদিঙ্গার শক্ত ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত হলে তাদের 4 জন সৈন্য নিহত হয়।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মেলসান লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.